রমাদান উপলক্ষে রেইনড্রপসের বিশেষ লেকচার সিরিজ শেষের গল্প। এই সিরিজে আমরা শুনব সত্য ঘটনা অবলম্বনে সুন্দর ও ভীতিকর কিছু মৃত্যুর বিবরণী।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। শেখ আব্বাস বাতাউই সৌদি আরবের জেদ্দার সবচেয়ে বড় কবরস্থানের ম্যানেজার। দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতায় তিনি বহু মানুষের মৃত্যু দেখেছেন, বহু মৃত মানুষকে গোসল দিয়েছেন। এক একজন মৃত মানুষের মৃত্যু থেকে এক এক রকম আলামত প্রকাশ পেয়েছে, সে এক বিরাট অভিজ্ঞতা। এই সিরিজে আমরা সেখান থেকে নির্বাচিত কিছু ঘটনা এবং সংশ্লিষ্ট শিক্ষা আপনাদের খেদমতে পেশ করছি। একদিন শেখ আব্বাসের কাছে একজন মহিলা ফোন দিলেন। ওই মহিলা ছিলেন সেই কবরস্থানের একজন মুগাসসিলা, মানে যিনি মৃতদেরকে গোসল দেন, মহিলাদেরকে মহিলারাই গোসল দেন। শেখ ফোন ধরলেন, কিন্তু অন্য প্রান্ত থেকে ফোনের কথাগুলো ঠিকমতো বুঝতে পারছিলেন না। শুধু এতটুকু বুঝতে পারলেন যে মহিলা ফোন দিয়েছে সে খুবই উত্তেজিত, সে খুবই দ্রুত কথা বলার চেষ্টা করছিল, দ্রুত শ্বাস নিচ্ছিল, হাঁপাচ্ছিল আর বারবার একই কথা বলছিল। সেই মহিলা বলল, আমি গোসল দিতে পারবো না, গোসল দিতে পারবো না, আমি কোনো জীবিত মানুষের গোসল দিতে পারবো না। শায়েক কিছুই বুঝে উঠতে পারলেন না। তিনি প্রশ্ন করলেন আর বললেন, শান্ত হও, কী হয়েছে? মহিলা আবারও বলল, আমি কোনো জীবিত মানুষের গোসল দিতে পারবো না। আগেই বলেছি, শায়েক আব্বাস ছিলেন জেদ্দার সবচেয়ে বড় কবরস্থানের তত্ত্বাবধায়ক। তিনি নিজে বহু মৃত মানুষের গোসল দিয়েছেন এবং তার অধীনে একটি টিম কাজ করত যারাও মৃত মানুষকে গোসল দিত। সেই মহিলা ছিলেন সেই টিমেরই একজন সদস্য। শায়েক ফোনের অন্য প্রান্ত থেকে বললেন, কী হয়েছে, শান্তভাবে আমাকে বুঝিয়ে বলো। মহিলাটি বলল, রেড ক্রিসেন্টের যেই ডাক্তার এই মাইয়েতের ডেথ সার্টিফিকেট দিয়েছে, আপনি সেই ডাক্তারকে ফোন করুন, তাকে আসতে বলুন, তাকে আবার বলুন এই লাশকে যাচাই করে দেখতে, সে এসে যাচাই করে দেখুক এই লাশ আসলে মৃত্যুবরণ করেছে কি না। শেখ বললেন, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি তো জানো এটা অনেক ঝামেলার ব্যাপার, ডাক্তারকে ফোন করে আবার এখানে নিয়ে আসা এবং এসে যদি দেখেন যে কিছু হয়নি তাহলে তারা অনেক ঝামেলা করে। কিন্তু সেই মহিলাটি নাছোড়বান্দা, ফোনের অন্য প্রান্ত থেকে সে বারবার বলতে লাগলো, আপনাকে অবশ্যই ফোন করে ডাক্তারকে আসতে বলতে হবে, কারণ আমি নিজে দেখেছি ওই লাশটি নড়াচড়া করছে। শায়েক আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, কী বললে? লাশ নড়াচড়া করছে কিভাবে? ততক্ষণে মহিলা কিছুটা শান্ত হয়েছে, সে বলতে লাগলো, মৃতদেহটাকে যখন স্ট্রেচারে করে আনা হয়েছে এরপর তারা সবাই মিলে সেটাকে ঠেলে গোসলখানায় নিয়ে গেছে। এরপর লাশ গোসল দেওয়ার জন্য যে আলাদা টেবিল আছে সেখানে লাশটাকে রাখার চেষ্টা করেছে। লাশটা ছিল একজন মহিলার। স্ট্রেচার থেকে লাশ ধোয়ার টেবিলে লাশ ওঠানোর কিছু নিয়ম আছে, কয়েকজন মিলে এই কাজটা করতে হয়। প্রথমে একজন কাফনের একটা টুকরো লাশের মাথার নিচে রাখে, আরেকজন কাফনের আরেকটা টুকরো লাশের কোমরের নিচে রাখে অথবা পিঠের নিচে রাখে, আরেকজন কাফনের আরেকটা টুকরো রাখে লাশের পায়ের নিচে। এরপর সবাই মিলে একসাথে সেই কাফনের কাপড় ধরে টেনে লাশটাকে উঠিয়ে ধোয়ার জন্য সেই টেবিলের উপর রাখে। তো এভাবে সবাই যখন লাশটাকে স্ট্রেচার থেকে উঠিয়ে লাশ ধোয়ার টেবিলে রাখার চেষ্টা করছিল, উঠানোর চেষ্টা করছিল, তখন তারা দেখল সেই মৃতদেহ, সেই লাশটা দুই হাত দিয়ে স্ট্রেচার আঁকড়ে ধরেছে এবং তাকে কিছুতেই সেখান থেকে ওঠানো যাচ্ছে না। অবিশ্বাস্য এক দৃশ্য। যে মহিলা গোসলের দায়িত্বে ছিলেন তিনি এই দৃশ্য দেখেও বিশ্বাস করতে পারলেন না, ভয় পেয়ে গেলেন, চমকে গেলেন, কয়েক কদম পিছনে চলে গেলেন। সেখানে সেই মৃত মহিলার পরিবারের লোকজনও ছিল, তার মেয়ে ছিল, ভাতিজি ছিল, আরও কিছু মহিলা ছিল। এই দৃশ্য দেখে তারা সবাই কান্নাকাটি করতে শুরু করল। কেউই বিশ্বাস করতে পারিনি যে লাশটাকে স্ট্রেচার থেকে ওঠানোর মুহূর্তে এইরকম একটা ঘটনা ঘটতে পারে। মহিলাটি ভয় পেয়ে পিছনে চলে গেল আর বলল, নিশ্চয়ই এখানে কোনো সমস্যা আছে। কিছুটা সামলে ওঠার পর মুগাসসিলা মহিলাটি বলল, চলো আমরা আরেকবার চেষ্টা করে দেখি। এই বলে তারা আবার আগের মতো লাশটাকে স্ট্রেচার থেকে সেই লাশ ধোয়ানোর টেবিলে ওঠানোর চেষ্টা করল। যেই ভদ্রমহিলা মারা গিয়েছিলেন তিনি ছিলেন হালকা পাতলা ধরনের, খুব বেশি ওজন ছিল না, কিন্তু ছয়জন মানুষ মিলেও তাকে স্ট্রেচার থেকে ওঠাতে পারেননি। পরপর দুইবার তারা চেষ্টা করেন, দুইবারেই একই রকম ঘটনা ঘটে এবং এই দৃশ্য দেখে সেই মুগাসসিলা মহিলা সে চূড়ান্ত রকমের ভয় পেয়ে যায়। সে চিৎকার করে বলে উঠে, আল্লাহর কসম, আমি কোনো জীবিত মানুষকে গোসল দিতে পারবো না। এই কথা বলে সে কান্নাকাটি শুরু করে এবং এরপর সে শেখ আব্বাসকে ফোন দিয়েছিল। এই ঘটনা শুনে শেখ আব্বাস বললেন, ঠিক আছে, আমি রেড ক্রিসেন্টের সেই ডাক্তার ভদ্রমহিলাকে ফোন দিয়েছি, তিনি কিছুক্ষণের মধ্যেই আসছেন। কিছুক্ষণের মধ্যেই সেই মহিলা ডাক্তার আসলেন। আসার পরে মৃতদেহ দেখলেন, ডেথ সার্টিফিকেট দেখলেন, সাথে থাকা অন্যান্য কাগজপত্র সব কিছু দেখে বললেন, এই মহিলা তো অবশ্যই মারা গেছে, অমুক দিন অমুক তারিখে অমুক সময়ে তিনি মারা গেছেন। শায়েক ফোনে অন্য প্রান্ত থেকে এই কথাগুলো শুনলেন এবং বললেন, ঠিক আছে, এবার তোমরা তোমাদের কাজ শুরু করো। কিন্তু যেই মহিলা লাশ ধোয়ানোর দায়িত্বে ছিলেন তিনি এসব কথা মানতে নারাজ। তিনি বললেন, আমি দেখেছি আমার আশেপাশে থাকা সবাই এই দৃশ্য দেখেছে যে এই লাশ নড়াচড়া করেছে, আমি একে গোসল দিতে পারবো না। সব কিছু শুনে শেখ আব্বাস বললেন, ঠিক আছে, এখনই গোসল দেওয়ার দরকার নেই, তুমি ওখানে কিছুক্ষণ থাকো, ওখানে আরও অনেক মহিলা আছে, মৃত মহিলার পরিবারের যেসব মহিলা আছে ওদেরকে বলে দাও, বুঝিয়ে দাও কীভাবে গোসল দেওয়ার কাজ করতে হয়। শায়েক আব্বাস ফোন ধরে রেখেছিলেন আর অন্য প্রান্তে মহিলারা কী কী কথা বলছে সেগুলো ঠিকই শুনতে পারছিলেন। সেখানে ওই মৃত মহিলার পরিবারের মধ্য থেকে একজন মহিলা আসলেন এবং গোসলের দায়িত্বে থাকা সেই মহিলার পাশে বসলেন। এসে তিনি সেই মুগাসিলা মহিলাকে শান্ত করার চেষ্টা করছিলেন। গোসলের দায়িত্বে থাকা মহিলা জানতে চাইলেন, আপনি বলুন এই মৃত ব্যক্তি কে, তার পরিচয় কী, তিনি বেঁচে থাকতে কী কাজ করতেন, তার ব্যাপারে আমাকে বলুন। এই সিরিজে আমরা আগেই বলেছি, শেখ আব্বাস এবং তার অধীনে যারা এই লাশ ধোয়ানোর কাজ করতেন তারা সবসময় মৃত ব্যক্তির ব্যাপারে জানতে চাইতেন, বেঁচে থাকতে সেই মৃত ব্যক্তি কেমন কাজ করতেন, কী ধরনের আমল ছিল, মৃত্যুর সময়ে কোনো ভালো মন্দ আলামত প্রকাশ পেলে সেগুলো থেকে শিক্ষা নেওয়ার উদ্দেশ্যেই তারা এই বিষয়গুলো জানতে চাইতেন। কিন্তু সেই মৃত ব্যক্তির পরিবারের সদস্য ওই মহিলার কাছে যখন সেই মৃত মহিলার ব্যাপারে জানতে চাওয়া হলো তখন সে বেঁকে বসল। সেই মেয়েটি বলতে লাগলো, এইসব ব্যাপারে আপনাদের জানার দরকার কি, আপনারা এখানে যে কাজ করতে এসেছেন সেই কাজ করুন, লাশ গোসল দিতে হবে সেই কাজ করুন, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করছেন কেন, জেরা করছেন কেন। শেখ আব্বাস ফোনের অন্য প্রান্ত থেকে সব কিছু শুনতে পাচ্ছিলেন। তিনি গোসলের দায়িত্বে থাকা মহিলাকে বললেন, মৃত মহিলার পরিবারের ওই মেয়েটিকে বলুন এই মৃত মহিলার কী সমস্যা, সেটা যদি না বলো তাহলে বিচারের দিন আল্লাহর সামনে তোমাদেরকে দায়ী করা হবে। এভাবে কঠিন ভাষায় বলার পরে পরিবারের ওই মেয়েটি সে ভয় পেয়ে যায়, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়। শেষে সেই মেয়েটি বলল, ঠিক আছে আমি বলবো কিন্তু আপনারা আপনাদের কাজ শুরু করুন। এভাবে গোসলের দায়িত্বে থাকা মহিলারা তাদের কাজ শুরু করে আর সেই মাইয়েতের পরিবারের সেই মেয়েটি সেই মৃত ব্যক্তির ব্যাপারে সে বলতে থাকে, সে ছিল ওই মৃত মহিলার মেয়ে। মেয়েটি বলল, দেখুন আমাদের আম্মা খুবই চমৎকার মহিলা ছিলেন, সবসময় নামাজ পড়তেন, রোজা রাখতেন, কিছুদিন পরপর নফল রোজাও রাখতেন, সব কিছুই তার খুব সুন্দর চমৎকার ছিল, কিন্তু একটা ছোট জিনিস বাদে। সেই জিনিসটা সেই মেয়েটির কাছে ছোট ছিল কিন্তু আসলে সেটা কোনো ছোট বিষয় ছিল না। মেয়েটি বলল, তাদের মা বেঁচে থাকতে নামিমা করতে খুবই পছন্দ করত। নামিমা মানে হচ্ছে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো, এমনভাবে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলা যেন তাদের মধ্যে মনোমালিন্য ঝগড়াঝাটি তৈরি হয়, যেন তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়। সুতরাং ওই মৃত মহিলাটি মুখের গুণা, জবানের গুণা, জিহ্বার গুণা করত। কথার মাধ্যমে দুই রকমের গুণা হতে পারে, একটি হচ্ছে গীবত আরেকটি হচ্ছে নামিমা। গীবত হচ্ছে একজনের আড়ালে অর্থাৎ কোনো ব্যক্তির অনুপস্থিতিতে অন্য মানুষের সামনে তার দোষ ত্রুটি বর্ণনা করা অথবা এমন কিছু বলা যে বিষয়গুলো বাস্তবেই ওই ব্যক্তির মধ্যে আছে কিন্তু সেই কথাগুলো শুনতে সেই ব্যক্তি অপছন্দ করে, যেই কথাগুলো শুনলে সে কষ্ট পায়। আর নামিমা হচ্ছে একজনের কথা গিয়ে আরেকজনের কাছে বলা, আরেকজনের কথা গিয়ে আরেকজনের কাছে বলা, এভাবে মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি সম্পর্ক খারাপ করে দেওয়া। যেমন ধরুন আপনি হয়তো আসমার কাছে গিয়ে বললেন, আসমা তুমি জানো সারা তোমার নামে কী কী বলেছে, এই এই কথা বলেছে। এরপর আবার সারার কাছে গিয়ে বললেন, সারা তুমি কি জানো আসমা তোমার নামে কী কী বলেছে, এই এই কথা বলেছে। এভাবে আপনি দুজনের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলেন, এটাই হচ্ছে নামিমা। সুতরাং আমরা সহজেই বুঝতে পারছি এটি একটি ঘৃণ্য কাজ, নিচু কাজ, খারাপ কাজ। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি কতই না বিচিত্র, মানুষ কত রকমের আশ্চর্য স্বভাবের আছে, এই সব কাজ করেও বহু মানুষ আনন্দ পায়, এমনকি এটা একসময় তাদের নেশায় পরিণত হয় এবং গীবত নামিমা ছাড়া তারা চলতেই পারে না, বাঁচতেই পারে না। মেয়েটি বলছিল যে তার মা ছিল এইরকম স্বভাবের। মেয়েটি বলে যে এক পর্যায়ে পরিস্থিতি এতটাই খারাপ হয় যে তাদের মাকে দেখলেই মানুষ বলতে থাকতো, সর্বনাশ, ওই মহিলা এখানে চলে এসেছে, এখনই তো কারো না কারো মধ্যে ঝগড়া লাগিয়ে ছাড়বে, হয়তো একই পরিবারে ভাই বোনের মধ্যে ঝগড়া লাগাবে অথবা বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগাবে, মা মেয়ের মধ্যে ঝগড়া লাগাবে, কোনো না কোনো সমস্যা করেই ছাড়বে। সেই মহিলা আরেকটি আশ্চর্য রকমের কাজ করত। যেমন ধরুন কোথাও কোনো মহিলাদের সমাবেশ হচ্ছে, হয়তো কোথাও বিয়ের অনুষ্ঠান হচ্ছে, তাহলে যদি ওই মহিলাকে দাওয়াত নাও দেওয়া হতো তবুও সে নিজে থেকে ওই বিয়ের অনুষ্ঠানে যেত। নিশ্চয়ই বুঝতে পারছেন কেন যেত। এর কারণ হচ্ছে সেখানে একটি সমাবেশ হবে, সেখানে একসাথে অনেক মহিলা থাকবে এবং সেখানে গিয়ে ওই মহিলা একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাতে পারবে, একজনকে খোঁচা মেরে আরেকজনের বিরুদ্ধে আরেকজনকে উস্কে দেবে। সেখানে গিয়ে বলবে, তুমি কি জানো অমুক তোমার নামে কী বলেছে? আবার অমুকের কাছে গিয়ে বলবে, সে তোমার নামে কী বলেছে তুমি শুনেছ? এরপরও চুপচাপ বসে আছো? এভাবে একজনের বিরুদ্ধে আরেকজনের কাছে গিয়ে মন্দ কথা বলতো। আরও আশ্চর্যের বিষয় হচ্ছে, এভাবে একটি সমাবেশে বহু মানুষের মধ্যে এই কথা লাগানোর পরে এই কাজে সেই মহিলা এতই আনন্দ পেত, যখন সে সেখান থেকে বের হয়ে আসতো, বাড়ির পথে রওনা দিত, তখন সেই মেয়ে বলছে, আমরা মাকে দেখতাম যে খুশিতে মুখ দিয়ে উলুধ্বনি দিত। আমরা মনে করি শুধুমাত্র হিন্দুরাই উলুধ্বনি দেয়, কিন্তু আরবের অনেক এলাকাতেও এটা স্থানীয় কালচার যে মহিলারা মুখ দিয়ে জিহ্বা নাড়ানোর মাধ্যমে এই ধরনের শব্দ করে উলুধ্বনি দেয়। যখন কেউ অনেক বেশি খুশি হয়ে যায় মহিলারা, তারা মুখ দিয়ে এই ধরনের শব্দ করে। মেয়ে বলছে, মা এরকম শব্দ করতে করতে বাড়ি ফিরত। আমরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করতাম, কি হয়েছে? মা বলতো, আজকে অমুক অমুকের মধ্যে ঝগড়া লাগিয়ে দিয়েছি। চিন্তা করতে পারেন, এই মহিলা সেই কাজে এতটাই আনন্দ পেত, সে মুখ দিয়ে এই ধরনের শব্দ করতে করতে বাড়ি ফিরত। যেমন ধরুন, হয়তো একই পরিবারে দুই বোন আছে, এক বোনের কাছে গিয়ে সে বলতো, তোমার আব্বা তোমাকে $200 দিয়ে এই জামা কিনে দিয়েছে? ছি ছি ছি, কীভাবে পারলো? তোমার বোনকে আরেকটা জামা কিনে দিয়েছে $1000 খরচ করে, আর তোমাকে দিয়েছে মাত্র $200? এভাবে একজনের বিরুদ্ধে আরেকজনকে উস্কে দিত, ফলে দুই বোনের মধ্যে সম্পর্ক খারাপ হতো, আবার দুই বোন তাদের বাবার সাথেও সম্পর্ক খারাপ হয়ে যেত। পুরুষদের মধ্যেও সে এই ধরনের বিদ্বেষ ছড়িয়ে দিত। পুরুষরা সাধারণভাবেই কাজে ব্যস্ত থাকার কারণে বাড়ির বাইরে বেশি সময় কাটায়, ফলে বাড়িতে কে কী করেছে, আত্মীয়রা কে কী করেছে, এসব খবর জানার সুযোগ বেশি থাকে না। এইসব খবর জানতে পারে মহিলাদের মাধ্যমে। এবং সেই মহিলা সে কী করত, ধরুন কোনো পরিবারে দুই ভাই আছে, এক ভাইয়ের কাছে গিয়ে সে বলতো, তোমার বাবা তোমাকে টয়োটা কিনে দিয়েছে, আর তোমার ভাইকে তো লেক্সাস কিনে দিয়েছে। এই রকম অবস্থা ছিল সেই মহিলার। লাশ গোসলের দায়িত্বে থাকা মহিলা এই ঘটনাগুলো শুনে আশ্চর্য হয়ে যায়। সব কিছু শোনার পর সে শেখ আব্বাসকে এই ঘটনা ফোনে জানায়। শেখ আব্বাস তখন ফোনে ওই মৃত মহিলার মেয়ের সাথে কথা বলেন এবং তাকে প্রশ্ন করেন, তোমাদের মা যখন বেঁচে ছিল তখন তোমরা কি তাকে সাবধান করনি, তাকে সংশোধনের চেষ্টা করনি? তোমরা কি তাকে বোঝাওনি যে এই ধরনের গুনাহ কত মারাত্মক, গীবত, নামিমা, এগুলো কত মারাত্মক গুনাহ? মেয়েটা বলল, শায়েখ, আমরা চেষ্টার কোনো কমতি করিনি। আমাদের বাসাতেও আমরা অনেক ঘরোয়া মাহফিল করেছি, অনেক শায়েখ এসেছিলেন, ফোনে অনেকে কথা বলেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, বাসায় আমরা বিভিন্ন ওয়াজ নসিহতের ক্যাসেট সিডি এগুলো বাজিয়েছি, আম্মাকে শুনিয়েছি। আমরা বলেছি, মা তুমি এসব করা বন্ধ করো, তোমার কারণে আমরা কোনো প্রতিবেশীকে মুখ দেখাতে পারি না। তুমি যদি এগুলো না ছাড়ো তাহলে আমরা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যেতে বাধ্য হব, কারণ প্রতিবেশীদের মধ্যে, মানুষের মাঝে আমাদের আর কোনো মান সম্মান নেই। সবাই বলাবলি করছে, তোমাদের মায়ের কারণে অমুকের সাথে অমুকের ঝগড়া লেগেছে, অমুকের সাথে অমুকের সম্পর্ক নষ্ট হয়েছে, কেউ আমাদেরকে দেখতে চায় না, কেউ আমাদেরকে পছন্দ করে না। তখন মা বলতো, দেখো আমাকে এত উপদেশ দিতে এসো না। সেই মহিলা বলতো, এটা নাকি তার আর আল্লাহর মধ্যের ব্যাপার। সে বলতো, আমাকে বোঝাতে এসো না, কী হবে না হবে সেটা আমি আল্লাহর সাথে বুঝে নেব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সেই মহিলার কাছ থেকে হিসাব নেবেন, আর সেই মহিলা বলছে সে নাকি আল্লাহর সাথে এসব লেনদেন করে বুঝে নেবে। তো যখন এই মহিলা মারা যায় তখন 6 মহিলা মিলেও স্ট্রেচার থেকে সেই হালকা পাতলা মৃত মহিলার লাশটাকে ওঠাতে পারছিল না। পরপর দুইবার সেই মৃতদেহটা স্ট্রেচার আঁকড়ে ধরেছিল। সে কিছুতেই গোসলের দিকে যেতে চাচ্ছিল না, কারণ সে জানত, সে বুঝতে পেরেছিল আখিরাতে তার সামনে কি কঠিন পরিণতি, কি শাস্তি অপেক্ষা করছে। এটাই হচ্ছে এই গল্পের সমাপ্তি। এই ঘটনার শিক্ষায় শায়খ মুহাম্মদ আল নাকভি তিনি বলেন, যেসব কবিরা গুনাহকে মানুষ হালকা মনে করে, যেসব বড় গুনাহকে মানুষ ছোট মনে করে, তুচ্ছ মনে করে, গীবত আর নামিমা হচ্ছে তেমনই গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে যদি এমন কিছু বলো যে কথা শুনলে সে কষ্ট পায়, যেটা শুনতে সে পছন্দ করে না, এটাই হচ্ছে গীবত। যেমন আপনি হয়তো কারো ব্যাপারে বললেন, অমুক লোকটা এতই মোটা, তারপরে বিভিন্ন কিছু বর্ণনা দিলেন, এইরকম ওইরকম বিভিন্ন কিছু বললেন, দেখা গেল বাস্তবেই হয়তো সেই লোকটা মোটা, এই কথা মিথ্যে নয়, কিন্তু সেই ব্যক্তি অন্য মানুষের মুখে তার এইরকম বর্ণনা শুনতে সে পছন্দ করে না, কষ্ট পায়, অপছন্দ করে, এটাই হচ্ছে গীবত। বিশুদ্ধ হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন, এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে, তবে তাদেরকে তেমন বড় কোনো অপরাধে শাস্তি দেওয়া হচ্ছে না। অর্থাৎ সেই দুই ব্যক্তি এই অপরাধকে তেমন বড় কোনো কিছু মনে করতো না, কিংবা সেটা থেকে বেঁচে থাকা তাদের জন্য খুব কঠিন কিছু ছিল না। তাদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে চুগলখুরি বা নামিমা করার কারণে, আর অন্যজনকে শাস্তি দেওয়া হচ্ছে পেশাবের ফোঁটা থেকে সাবধান না থাকার কারণে। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেরাজের সেই সফরে আমি কিছু মানুষের পাশ দিয়ে গেলাম, দেখলাম যাদের নখগুলো পিতলের তৈরি করা, তাদের হাতে সেই নখগুলো ছিল পিতলের এবং সেগুলো দিয়ে তারা নিজেরাই নিজেদের মুখমণ্ডল এবং বুকে আঘাত করছিল, মাংস ছিঁড়ে ফেলছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করলেন, হে জিব্রিল, এরা কারা? জিব্রিল আলাইহিস সালাম বললেন, এরা মানুষের গীবত করত এবং গীবত করার মাধ্যমে অন্য মানুষের গোশত ভক্ষণ করত এবং তাদের ইজ্জত আবরু, তাদের সম্মান নষ্ট করত। কাজেই যারা দুনিয়াতে এই ধরনের গুনাহে লিপ্ত তাদের উচিত বেঁচে থাকতেই সাবধান হয়ে যাওয়া এবং আল্লাহ তাআলার কাছে খালিস দিলে তওবা করা, এমনভাবে তওবা করা উচিত যেন আর কখনও এই গুনাহ সংঘটিত না হয়। যদি কেউ গীবতের মাধ্যমে কারো সম্মান নষ্ট করে থাকে, তাহলে তার উচিত ওই গুনাহের কাফফারা হিসেবে পরবর্তীতে যার গীবত করেছে তার নামে মানুষের কাছে প্রশংসা করা। আর কমবেশি আমাদের সবারই এই বিষয়গুলো থেকে সাবধান থাকা উচিত, কারণ অনেক সময় আমরা খেয়াল করি না, না বুঝেই অসতর্কভাবে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলে ফেলি। দেখা যায় এইসব কথার কারণে ওই দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যায়, কিংবা ভুল বোঝাবুঝি শত্রুতা সৃষ্টি হয়। অথচ আমরা হয়তো ভালো নিয়তেই বলেছি, কিংবা খেয়ালও করি না যে কী বলে আসলাম। কাজেই জবানের হেফাজতের ব্যাপারে খুবই সাবধান থাকা চাই। যেসব সুনির্দিষ্ট কারণে কবরে আজাব হয়, তার মধ্যে একটি হচ্ছে গীবত আর নামিমা। আল্লাহ তাআলা এই মারাত্মক গুনাহ থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে রাখুন। আল্লাহুম্মা আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।